www.amaislam.com.
بسم الله الرحمن الرحيم.
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
একুন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, বিশ্বজাহান তারই রূপে মেললো আবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة تنزل والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونعن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه. أبسطيت أدكار বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ২৭ দিন ব্যাপী আয়োজিত আজকে ২৬তম দিবসের তাফসিরুল কোরআন মাহফিলের মহতরম সভাপতি মুজাহিদে মিল্লাত জনাব মহতরম মাওলানা এটিএম ইনআমুল হক সাহেব কিবলা, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ, আমার পাশে তশরিফ রেখেছেন উপপরিচালক মহোদয়, অসংখ্য উলামা ইকরাম, বিরাদরান ইসলাম, রহমানি ওয়া রহমাকুমুল্লাহ তাআলা, সেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন ঐতিহাসিক পবিত্র রমজানুল মোবারক চাঁদে আসন্ন লাইলাতুল কদর এ সময়ের মাসকানে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে যোগদান করে নিজের ঈমান আকায়েদ মজবুত করার, আমলি জীবন দুরুস্ত করার তৌফিক দিয়েছেন সে রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা এ তাফসিরুল কোরআন দ্বীনি প্রশিক্ষণ মাহফিলে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আগ্রহ নিয়ে বসছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশনের এই চট্টগ্রাম বিভাগের প্রত্যেক কর্মকর্তাবৃন্দ, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। তারা একটা বিরাট একটা চমৎকার কাজ করেছেন, গোটা মাসব্যাপী নামাজির পরে সময় সুযোগে মানুষকে দিন বুঝাবার, দিনের তালিম দেওয়ার একটা ব্যবস্থা করেছেন, এই জন্য আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমাকে চিনেন, গোটা বাংলাদেশে না এমনকি বাংলাদেশের বাইরেও যাবার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। তো আমি একটা কথা বলে থাকি, আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে উত্তম বৈঠক আর নাই, কারণ যেখানে মহান রব্বুল আলামিনের 30 পারা কোরআনে মাজিদের আলোচনা হবে, যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমূল্য বাণী হাদিসে পাকের আলোচনা হয়, দ্বীনের প্রশিক্ষণ চলে, তার চাইতে উত্তম বৈঠক পৃথিবীর জমিনের মধ্যে আর হতে পারে না। আপনার কি খুশি মনে আসছেন নাকি? আলহামদুলিল্লাহ, বিশ্বে 6টি প্রসিদ্ধ এবং বিশুদ্ধ হাদিসের কিতাব রয়েছে। তন্মধ্যে একটা হাদিসের কিতাব ইবনে মাজা, আলহামদুলিল্লাহ এ সিহা সিত্তা পড়াবার অনেক সুযোগ আল্লাহ করে দিয়েছেন। ওলামা ইকরামের মজলিসে মাহফিলে গিয়েও আলোচনা শোনার শিকার সৌভাগ্য শুধু দেশই না, দেশের বিদেশের বাইরের মক্কায় মুয়াজ্জমা, মদিনায় পাকের, সুদানের, এমনকি মিশরের বড় বড় ওলামা ইকরামের মজলিসে বসার, তাদের আলোচনা শোনার সুযোগ আমার ইনশাআল্লাহ হয়েছে। তো এই হাদিসে পাকের মধ্যে আমি একখানা হাদিস আপনাদেরকে তেলাওয়াত করব। আপনারা জানেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফ হচ্ছে মসজিদে নববী শরীফের সাথে অ্যাটাচ পূর্ব পাশে। আমাদের বাংলাদেশ থেকে আমাদের কেবলা হলো পশ্চিম দিকে, আর মদিনা শরীফ থেকে কেবলা হলো সোজা দক্ষিণ দিকে। পূর্ব পাশে রসুল পাকের হুজরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হুজরা শরীফ থেকে বের হলেন, মসজিদে নববী শরীফে কদম রাখলেন। আজকাল তো বাংলাদেশ তথা গোটা বিশ্বে পৃথক পৃথক মাদ্রাসা আছে না? পৃথক মাদ্রাসা আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পৃথক কোনো মাদ্রাসা ছিল না, দ্বীনের প্রশিক্ষণ দেওয়া হতো ঐতিহাসিক মসজিদ, মসজিদে নববী শরীফে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা শরীফ থেকে কদম রাখলেন মসজিদে নববী শরীফে। আমার নবী দেখলেন এক পাশে একদল মানুষ কেউ নামাজ পড়তেছেন আর কেউ আল্লাহর কাছে মুনাজাত করছেন। রসুল পাক বললেন এরা ভালো কাজের মধ্যে আছে। আরেক পাশে দেখা গেল আরেক দল মানুষ এ আপনাদের মতো বৃত্ত আকারে বসে দ্বীনের তালিম চলছে, দ্বীনের প্রশিক্ষণ চলছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরাও ভালো কাজের মধ্যে আছে। ওই পাশের মানুষ কে নামাজ পড়তেছে, কে আল্লাহর কাছে মুনাজাত করতেছে, এরাও ভালো কাজের মধ্যে আছে। আর এ পাশের মানুষ বৃত্ত আকারে বসে, গোলাকারে বসে দ্বীনের প্রশিক্ষণ নিচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, এরাও ভালো কাজের মধ্যে আছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাছে প্রশ্ন করেন আমি কোন পাশে বসবো? সুবহানাল্লাহ, বড় মজার কথা। আমার রাসূল মনে মনে বলে আমি কোন পাশে বসবো? তখন ওখানে রাসূল পাক একটা হাদিস বললেন নিজে নিজে, বয়স্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত, আমি নবী শিক্ষক হিসেবে প্রেরিত, বিদায় আমি ওই পাশে গিয়ে বসব যেখানে দ্বীনের প্রশিক্ষণ চলছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা অনুধাবন করতে পারেন, আপনারা বুঝতে পারেন যেখানে দ্বীনের তালিম চলে ওখানে গিয়ে বসা এটা কত বড় বিরাট ব্যাপার। আপনাদেরকে মুবারকবাদ, আপনাদেরকে ধন্যবাদ। কিছুক্ষণ সময় আমাদেরকে দ্বীনের আলোচনা, ধর্মের আলোচনা, বিশেষ করে আমার সাবজেক্ট তো এই সামনে আসতেছে একটি রাত, লাইলাতুল কদর। শুধু সামনে আসতেছে লাইলাতুল কদর না, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন উম্মত তোমরা রমজান শরীফের রমজান মাসের লাস্ট 10 দিন যে বেজোড়া রাতগুলো রয়েছে ওখানে তোমরা লাইলাতুল কদর কি করো, তালাশ করো। আমার ভাইরা, আমরা আমরা কিন্তু লাইলাতুল কদর, আমরা লাইলাতুল কদর পালন করি 26 তারিখ দিবাগত, 27 তারিখ রজনীতে, 27 তারিখ রাত্রে। এই সুযোগটা আমাদেরকে করে দিয়েছেন আমাদের মাজহাবের ইমাম, ইমাম আবু হানিফা, সবাই বলো রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ ওনাকে এমন বিচক্ষণতা, ওনাকে কোরআন সুন্নার এমন পাণ্ডিত্য আল্লাহ ওনাকে দান করেছেন যে একসময় রসুল পাক হাদিসি পাকে বলছেন, ফারস্য থেকে এমন এক ব্যক্তি হবে, ফারস্যের জমিনে, ফারস্য থেকে এমন এক, ফারস্যের মধ্যে এমন এক ব্যক্তি হবে কোরআন সুন্নার জ্ঞান যদি আসমানের সুরাইয়া নক্ষত্রের মধ্যে গিয়ে যদি আত্মগোপন করে থাকে, উনি ওই আলামগুলো কান থেকে পর্যন্ত নিয়ে আসবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলছেন উনি হচ্ছেন ইমাম আজম, ইমাম আবু হানিফা, সবাই বলো রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে এমন বিচক্ষণতা, এমন কোরআন সুন্নার পাণ্ডিত্য আল্লাহ ওনাকে দান করেছেন না? আল্লাহু আকবার কবীরা। উনি আল্লাহর কাছে এমন মকবুল, উনি আল্লাহর কাছে এমন মকবুল ছিলেন, আমরা না অন্য মজহাবের ইমামরা পর্যন্ত ওনাকে মানতে বাধ্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মজহাবের পাশাপাশি আরেকটা মজহাব আছে, শাফি মজহাব আছে না, শাফি মজহাবের ইমাম এক সময় বলতে বাধ্য হয়েছেন, মান আরাদা আন ইয়াতাবাহহারা ফিল ফিকহি ফালিয়ানজুর ইলা কুতুবি আবি হানিফা। ইমাম শাফি বলছিলেন, কেউ যদি ইসলামী আইনে পাণ্ডিত্য অর্জন করতে চাও, জ্ঞানের গভীর জ্ঞান অর্জন করতে চাও, আমি পরামর্শ দেব আপনাদেরকে হানিফি মজহাবের ইমাম আবু হানিফার কিতাব পড়ার জন্য। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? ফতোয়া শামির মধ্যে দেখবেন, এখানে তো অনেক ওলামায়ে কেরামরা আছেন যারা রাত্রদিন জাতিকে দিনের তালিম দিচ্ছেন, এমন ওলামায়ে কেরামরা আছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কোন সময় যদি কোন একটা মসলার মধ্যে আটকা পড়ে যেতেন, সমাধান পেতেন না, অনেক গবেষণা অনেক রিসার্চের পরেও যখন উনি কোনো মসলার সমাধান দিতে পারতেন না, তখন উনি সিদ্ধান্ত নিতেন। ওনার বাড়ি কিন্তু গাজ্জা, ইমাম শাফির বাড়ি কোথায়? গাজ্জা। গাজ্জা মানে মক্কা শরীফের গাজ্জা না, ইনার বাড়ি হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিনের মধ্যে একটা জায়গা আছে গাজ্জা বলে, আমরা গাজা গাজা বলি, গাজা না, তার নাম গাজ্জা। গাজ্জা এলাকায় হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বাড়ি। উনি অনেক রিসার্চের পরে কোরআন হাদিস থেকে যখন কোনো মাসলার সমাধান পাচ্ছিলেন না, তখন এই মাসলার সমাধানের জন্য কোথায় যেতেন জানেন? আমার ভাইরা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাই ওই জটিল কঠিন মাসলার সমাধান যখন পাচ্ছিলেন না, ওনার দেমাগের মধ্যে আসতো, আমি হানিফি মাজহাবের ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইর দরবারে যাব, আমি যখন ওনার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, অবশ্যই ইমাম আজম আবু হানিফার উসিলায় আল্লাহ আমি ইমাম শাফিকে সেই মাসলা জানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এখন বুঝতে পারেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আমাদের মাজহাবের ইমাম, উনি কত বড় একটা ব্যক্তিত্ব, আল্লাহর কাছে কত বড় মকবুল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ দেখছেন যে এই যে সূরাতুল কদর আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি না, এখানে দেখলেন যে যে লাইলাতুল কদর শব্দটা এই এক সূরার মধ্যে 3 বার তকরার করা হয়েছে। কয়বার?
3 বার।
যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এ লাইলাতুল কদর একবার, তারপর আবার আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, এরপর আছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি, কয়বার হলো?
3 বার।
তে লাইলাতুল কদর লিখতে 9টা অক্ষর আছে।
কয়টা অক্ষর?
9টা অক্ষর আছে। তাহলে এই 9টা অক্ষরকে যদি, যেহেতু 3 বার উল্লেখ করা হয়েছে, এটা যদি জরাব দেওয়া হয় তাহলে দেখা যাবে 3 নং 2700। ইমাম আজম আবু হানিফাতুল্লাহ বলছেন যে যে লাইলাতুল কদর রমজানের লাস্ট 10 দিনের 26 তারিখ দিবাগত 27 তারিখের রাতের মধ্যে হচ্ছে লাইলাতুল কদর। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য একটা ভালো হলো না? আমরা তো এমনি দুর্বল, গুনাহগার দুর্বল, এবাদতে দুর্বল, প্রত্যেক ক্ষেত্রে আমরা দুর্বল। তো উনি আমাদের জন্য কষ্ট করে লাইলাতুল কদর যে বের করে দিয়েছেন 26 তারিখ দিবাগত রাত্রে, আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশে না গোটা বিশ্বে দেখা যায় 26 তারিখ রাতেই লাইলাতুল কদর কি করা হবে। আল্লাহ এই এই আলোচনার সবাব গুলো ইমাম আজম আবু হানিফার রুহের মধ্যে আল্লাহ পৌঁছিয়ে দিক, আমিন বলুন। তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না? কোরআন নাযিল করেছি কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। মহান আল্লাহ রাসূল পাকের কাছে জিজ্ঞাসা করেন, রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কেমন রাত? জোরে বলুন না সুবহানাল্লাহ। হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কেমন রাত? তা আল্লাহ নিজে প্রশ্ন করে নিজে উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন কদরের রাত এমন এক রাত হাজার মাসের চেয়েও অতি উত্তম। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম। এই রজনীতে আল্লাহ অসংখ্য ফেরেশতা এবং রূহ আফান রবের নির্দেশে, আফান রবের পারমিশনে, আফান রবের নির্দেশে ওরা জমিনের মধ্যে অবতরণ করেন। মিন কুল্লি আমরিন সালাম, সর্বক্ষেত্রে শান্তি আর শান্তি। হত্তা মাতলাইল ফাজ, এই সিস্টেম আর ফজর পর্যন্ত বিদ্যমান থাকবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই হলো এই সূরাতুল কদরের মোটামুটি অনুবাদ, ধারণা তো আপনাদের এসে গেছে আলহামদুলিল্লাহ। আজকাল তো শিক্ষিত সমাজ স্টাডি করে গবেষণা করে অনেক মানুষ এই জানে। এখন আমাদের কিছু প্রশ্ন আসে, হুজুর আল্লাহ তো বলছেন যে নিশ্চয় সে কিতাব সে কোরআন, কিন্তু এখানে কোরআনের নাম উল্লেখ নাই বাবা, শুধু আল্লাহ এতটুকু বলছেন ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি তাকে নাযিল করেছি। এখন তো প্রশ্ন থাকে কাকে, থাকবে কি না? একটা প্রশ্ন থাকবে না, কাকে নাযিল করেছেন? কিন্তু নাম উল্লেখ নাই বাবা। আবার কোরআন শরীফ আরেক সূরার মধ্যে গেলে দেখবেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এখানেও আল্লাহ বলছেন হে রাসূল আমি তাকে নাযিল করেছি অত্যন্ত বরকতময় রজনীতে। আরে বাবা, প্রশ্নই তাকে আপনি কাকে নাযিল করছেন? আমার ভাইরা, এই ধরনের কথা তার সাথে বলা হয় যে ওই যে জিনিসের আলোচনা চলছে তার সম্পর্কে যদি আগে কোনো আলোচনা থাকে তাহলে ওইদিকে ইঙ্গিত দিয়ে কথাটা বলা হয়। কথা বুঝতে পারছেন নাকি? এটা বুঝতে গেলে আপনাকে আরেক জায়গায় যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলেন রহমান কোরআন শিক্ষা দিয়েছেন মাদ্রাসার ছাত্র আল্লামা, এটা মুতাআদ্দি বদু মাফুল, এখানে মাফুল আছে একটা আর একটা মাফুল কই। আল্লাহ বলছেন রহমান কোরআন শিক্ষা দিয়েছেন, এখন প্রশ্ন থাকবে কাকে শিক্ষা দিয়েছেন? আল্লাহ রহমান তো কোরআন শিক্ষা দিয়েছেন, আমরা তো বুঝতে পারলাম রহমান এটা আল্লাহ, রহমানকে আল্লাহ, তো আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। এখন প্রশ্ন থাকবে কাকে শিক্ষা দিয়েছেন, তার নাম ঠিকানো উল্লেখ নাই। বলে উল্লেখ না করা ছাড়াও আর আল্লাহ কোরআন শিক্ষা দেওয়ার কথা যখন বলা হয়েছে সবাই নির্বিঘ্নে বুঝে ফেলবে যে আল্লাহ রসুলকে তো কোরআন শিক্ষা দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীর, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। এখানে আমি একটা প্রশ্ন রাখতে পারি, বলেন আপনারা অনুমতি আছে রহমানকে আল্লাহ আর শিক্ষা দিয়েছেন কি কোরআন কাকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে কোরআন পাকের প্রথম শিক্ষক কে? কথা বলেন না কে? আল্লাহ। তো রসুলকে আল্লাহ কি শিখালেন? কোরআন শিখালেন। এখন আমার প্রশ্ন হলো বর্তমান মুসলমানের কাছে, আপনি আপনার ছেলে মেয়েদেরকে কি শিখাচ্ছেন? কি ভাই, শুধু এমনি ওয়াজ শুনলে তো হবে না, শুধু আপনি এমনি ওয়াজ শুনলে হবে না, রহমান মাহবুব নবীকে, রহমান তো আল্লাহ, আর রসুল হচ্ছেন আমাদের নবী, হচ্ছেন নবীকুল সম্রাট, ঠিক কিনা? নবীকুল সম্রাট জগৎ গুরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? তো এত বড় রসুলকে আল্লাহ কি শিখালেন? কোরআন শিখালেন। আর এই রসুলের ব্যাপারে আমার রসুল বলছেন উম্মত রহমান আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন, আর আমি তোমাদের কাছে কি হিসাবে আসছি? রসুল পৃথিবীর কাছে ছাত্র হয়ে আসে নাই, কোন কারো ছাত্র হয়ে আসে নাই, রসুল আসছেন গোটা সৃষ্টির কাছে শিক্ষক হয়ে। জোর বলুন সুবহানাল্লাহ, কি হয়ে আসছেন? সাবজেক্ট পারসেন্ট কয়টা? কথা বলেন না কেন? সাবজেক্ট পারসেন্ট কয়টা? এটার নাম কি? একটা কোরআন পড়ে রাসূল পাক কিয়ামত পর্যন্ত, বর্তমান না, আপনি আমরা তো এলমে ফিক, এলমে হাদিস, এলমে উসুল, নাহাব, মনতেক, এলমে বদি, এলমে মানি, এলমে বায়ান, এলমে রিয়াজ, এলমে নুজুম, এলমে হিসাব, এলমে জফর, এলমে ফিকা, এলমে উসুল ফিকা, এভাবে অনেক জ্ঞান আমরা অনেক বই পুস্তক বিষয়ের উপর আলোচনা করছি, ঠিক কিনা? আর আধুনিক বিশ্বে সায়েন্স, আর্টস, কমার্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, কেমিস্ট্রি, কত বিষয় নিয়ে মানুষ আলোচনা করছে, ঠিক কিনা? লেকুল্লি ফান্নিন রিজাল, এক একজন এক এক বিষয়ে পারদর্শী, কিন্তু ও বিশ্বের মুসলমান অল বিশ্বের পারদর্শী করে একজন ব্যক্তিকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, ওনার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা ভাইরা আমার? আপনারা খুশি তো? আপনারা খুশি না? আমার ভাইরা রিসার্চের দরকার আছে। আপনি যত বিজ্ঞানের কথা বলেন, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, যত বিজ্ঞানের কথা বলেন, কোরআন শরীফ আছে না? আরে কোরআনই বিজ্ঞান, কোরআনই বিজ্ঞান। এই জন্যে আপনারা মার্কেটে, মার্কেট তো আপনাদের কাছে, এখান থেকে একটা বই সংগ্রহ করবেন, বিজ্ঞান না কোরআন, ভাই মোহাম্মদ নুরুল ইসলাম উনি প্রমাণ করেছেন কোরআনই বিজ্ঞান। কোরআন আসছেন বিজ্ঞান আসছে, কোরআন যদি না আসতো এই পৃথিবীর মানুষ বিজ্ঞান কোনোদিন পেত না। আজকে রসুল পাকের বিজ্ঞান ছেড়ে দেওয়ার কারণে, বিধর্মী মানুষের বিজ্ঞানের পিছে পড়ার কারণে আজকে বিশ্বের মুসলমানের এই বিপর্যয়। আজকে দেখেন না কি যে অবস্থা চলতেছে গোটা বিশ্বের, এমন অবস্থা কেন? ডক্টর ইকবাল বলছিলেন, হিকমত হুই হামারি উল্লু বনে রহে হাম, জিয়াফত হুই হামারি ভুক সেমার রহে হাম। হিকমত জ্ঞান বিজ্ঞান আমাদের, আজকে আমরা বন জঙ্গলের ফেসা, পৃথিবীর জ্ঞান বিজ্ঞান সব আমাদের, আজকে আমরা সব হারিয়ে আমরা বন জঙ্গলের কি হয়েছি? ফেসা, বুঝেন ফেসা? আমরা ফেসা হয়ে যাচ্ছি। আমার ঘরে ওই আমাদের চট্টগ্রাম ভাষা বলে মেজবান বলে না, জিয়াফত হচ্ছে, আমার ঘরে জিয়াফত হচ্ছে, বাইরের লোক আমার ঘরে এসে কত উন্নত মানের খাবার খানা খাচ্ছেন, আর আমরা বাইরে গিয়ে উপবাস মরে আছি, ঠিক কিনা ভাইরা আমার? আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আমরা আল্লাহ মহান রাব্বুল আলামিন যে রাসূল পাককে কোরআন শিক্ষা দিয়েছেন, আমরা কি সেই কোরআন নিজে পড়তে পারি না? পারি কি পারি না? হাত উঠায় বলেন পারি কি পারি না? আমরা কোরআন শিখতে পারি না, পড়তে পারি না? আজ থেকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসেছে, আমি নিজেও কোরআন শিখবো, আমার ছেলে মেয়েদেরকে আমি কোরআন শরীফ শিখাবো। আর
قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة
মসনদ ইমাম আজমে এই হাদিস নকল করা হয়েছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সঠিক সূত্রের মাধ্যমে এই হাদিস কেন নকল করেছেন? আল্লাহর নবী বলেন আমার উম্মতের প্রত্যেক নারী পুরুষের উপর দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। আমি আর এই তাফসীর কোরআন মাহফিল থেকে আমি প্রথমে বিশ্বের মুসলমানের কাছে অনুরোধ জানাবো, আমরা কিন্তু মুসলমানের ঘরে জন্ম ঠিকই, কিন্তু আমরা সারাতে মুস্তাকিমের মধ্যে আমরা নাই, আমাদের যাত্রা কিন্তু ভিন্ন পথে। কথা বলেন না কেন? আমাদের যাত্রা কিন্তু, আচ্ছা বলেন তো, আমি মুসলমান ঠিকই আছে, আমার আব্বা মুসলমান, আমার আম্মা মুসলিম, আমার দাদা মুসলমান, আমার দাদি মুসলিম, আমার নানা মুসলমান, আমার নানি মুসলিম, আমার সমান মুসলমানের, আমার রাষ্ট্র মুসলমানের, ঠিক আছে তো? কিন্তু আমার প্রশ্ন হলো মুসলমানের ঘরে জন্ম সবকিছু মুসলমানের, কিন্তু বাবা জন্ম লগ্ন থেকে আপনি যদি ক্লাস ওয়ান থেকে এমএ পর্যন্ত পড়েন, আপনি দেখবেন যে আমার জন্ম লগ্ন থেকে লালন পালন উঠা বসা লেনদেন আচার ব্যবহার ব্যক্তিগত পারিবারিক সামাজিক প্রত্যেকটা কাজকর্ম দেখবেন যে নন মুসলিম সিস্টেমে। কিভাবে আমি বুঝাতে পারলাম নাকি? আরে আমাদের সমাজের মধ্যে কটা ঘর পাবেন স্বামী স্ত্রীকে সালাম দেয়? এটা তো আমাদের জন্য বিরাট লজ্জার বিষয়। আরে বাপরে, আমি স্বামী, আমি কিভাবে স্ত্রীকে সালাম দেব? আছে নাকি এখানে স্বামী স্ত্রীকে সালাম দেওয়ার পরিবেশ আমাদের সমাজে আছে? নিজের বাবা নিজের ছেলে মেয়েকে আসসালামু আলাইকুম সালাম দেওয়ার পরিবেশটা আমাদের সমাজের মধ্যে আছে? ইসলাম কোন জিনিসটা আছে বলেন তো? স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী সালাম স্বামীকে সালাম দেয় না, আমরা মা বাবা যারা আছি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সালাম দিই না, তো ইসলামেই নাই আমার ঘরে, এমনি শুধু মুসলমান, মুসলমান কিসের উপর? আমি আজ থেকে অন্য জানা এভাবে বলতে গেলে আপনারা একটু নার্ভাস হয়ে যাবেন, আমি কাউকে নার্ভাস করতে চাই না, আমি আমি উৎসাহ দিতে চাই। আজ থেকে কি আমরা রাসূল পাকের এই সুন্নতটাকে আমরা পালন করতে পারি না? আজ থেকে ঘরে গিয়ে নিজের ওয়াইফকে লজ্জা ফেলে শরম কি দিবেন, সালাম দিবেন, পারবেন তো? কথার নাম লতা বেড়ে যায়। বুখারি শরীফের হাদিস আমি যখন পড়াচ্ছিলাম, আমি ছেলেদেরকে নিজেও পড়েছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে ছেলেদেরকেও পড়াবার সুযোগ হয়েছিল। রাসূল পাক বললেন আমি মদিনা শরীফের মেয়েদেরকে বেশি বেশি ভালোবাসি, এটা বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন আমি মদিনাতুল মুনাওয়ারার মেয়েদেরকে আমি নবী বেশি ভালোবাসি। কেন? ভালোবাসার পিছনে কারণ আছে না? আপনারাও তো একে অপরকে ভালোবাসেন, কারণ কি আমি জানি না আমার মেয়েরা, তবে আমরা বেশি ভালোবাসি রংটা যদি একটু সুন্দর হয় এটাকে আমরা বেশি ভালোবাসি। বেয়াদবি মাফ করবেন, এখানে আমার বাবার বয়স্ক মুরব্বী আছেন, শিক্ষিত সমাজ, দুঃখ করে কথাগুলো বলতে হচ্ছে, আমরা রং সুন্দর দেখলে তাকে ভালোবাসি। রাসূল পাক মদিনা শরীফের মেয়েদেরকে ভালোবাসেন, কারণ কি? মদিনা শরীফের মেয়েরা খুবই সুন্দর, তাই? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নবী বলেন আমি মদিনাতুল মুনাওয়ারা মেয়েদেরকে বেশি ভালোবাসি, কারণ তাদের লজ্জায় তাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করা থেকে বিরত রাখতে পারে নাই। সুবহানাল্লাহ, আপনার কথাটা বুঝতেছেন? আল্লাহর নবী বলেন মদিনাতুল মুনাওয়ারা মেয়েদেরকে আমি নবী বেশি বেশি ভালোবাসি। চতুর্পাশে মা বোন যারা আছেন কান পেতে শুনুন, আমার নবীজি বলেন আমি মদিনাতুল মুনাওয়ারার মেয়েদেরকে বেশি ভালোবাসি, তার কারণ তাদের লজ্জায় তাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করা থেকে বিরত রাখতে পারে নাই। কিমানি মদিনা শরীফের মেয়েরা লজ্জা ফেলে ধর্মের জ্ঞান অর্জন করেছেন, সুবহানাল্লাহ। আপনারা কথাগুলো বুঝতেছেন না, বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হলে আমাকে বলে দেব, আমি শেষ করে দেব। আল্লাহুম্মা পরিপ্রেক্ষিতে যদি কোরআন পাকের আয়াত নাজেল হয় এটাকে বলা হয় শানে নুজুল। আর কোন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে রসুল পাক যদি কোন হাদিস বলে থাকেন ওটাকে বলা হয় শানে ওরুদ, ওটাকে বলা হয় শানে শানে ওরুদ। রসুল পাক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে হাদিসটা বললেন? আমার ভাইয়েরা, একজন ভদ্র মহিলা নবীজির কাছে আসছেন একটা মশলা জানার জন্য। একজন ভদ্র মহিলা নবীজির দরবারে আসছেন একটা মশলা জানার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ মেয়েটার আলোচনাটা দেখেন। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আনিল হক, মেয়েটা প্রথম বলছে রসুল আল্লাহ হক কথা বলতে তো লজ্জাবোধ করেন না। কথার বাক্যের ইয়াটা দেখেন, রসুল ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আনিল হক, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো হক কথা বলতে লজ্জা করেন না, মানে আমি কেন লজ্জা করব? আসল কথা তো ওটাই, কিন্তু এটা বলেন নাই, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো হক কথা বলতে লজ্জা করেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে আসলাম ছেলেরা যখন পুরুষ ছেলে যখন বালেগ হয়, আপনার বিয়াদবি মাফ করবেন, শরীয়তের মাসলা, ছেলে যখন বালেগ হয় প্রাপ্ত বয়স্ক হয় ছেলেদের অনেক সময় স্বপ্ন দুষ হয়, ছেলেরা যখন বালেগ হয় প্রাপ্ত বয়স্ক হয় তার থেকে কি হয়, স্বপ্ন দুষ হয়। হুজুর, আর স্বপ্ন দুষ হলে তাদের উপর গোসল ওয়াজিব হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে আসলাম, আমি তো মেয়ে মানুষ, নবীগণ জানতে চাচ্ছি মেয়ে মানুষের স্বপ্ন দুষ হয় কিনা, মেয়ে মানুষের মহিলাদের স্বপ্ন দুষ হয় কিনা, আর স্বপ্ন দুষ হলে গোসল ওয়াজিব হবে কিনা, উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আজকালকার পরিবেশে এটা একটা লজ্জার কথা না? এই লজ্জার কারণে আমাদের মেয়েরা এগুলো কিন্তু শিখতে পারছে না। কথা বলছেন, কথা বুঝতেছেন না? আমাদের লজ্জার কারণে আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি না। আমরা চায়ের দোকানে বসে আলতু ফালতু গল্প করি, অমুক এমন অমুক তেমন হে সেই, আপনি এগুলো না করে আপনি লাইলাতুল কদরের নামাজের নিয়তটা শিখেন, জানাজার নামাজের নিয়তটা শিখেন না। এ জানাজা নিয়ে গেল মাঠে, বলে হুজুর একটু জানাজার নিয়তটা বলেন না। জানাজার মাঠ কি জানাজার নিয়ত শিখেন মাঠ? আপনি এত বছর গেছেন কোথায়, এই অবস্থা আছেন আমাদের মধ্যে? আপনি এগুলো শিখেন না, কিন্তু না, আপনি কোরআন শরীফ পড়তে জানেন না, একবার না পারিলে দেখো শতবার। আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা মাদ্রাসায় পড়েন নাই কোরআন শিখেন নাই, আমি অনুরোধ জানাবো, এখন আপনার সুযোগ আছে, ডেইলি আধ ঘন্টা সময় আপনি রুটিন করে নেবেন, বরাদ্দ করবেন, আমি ডেইলি আধ ঘন্টা সময় একজন হুজুরের কাছে গিয়ে এক শব্দ এক শব্দ করে আমি কোরআন শিখব। আজকে একটা কালকে একটা পরশু একটা শিখতে শিখতে মাস দুই মাস তিন মাস যখন কষ্ট করবেন, এক পারা কোরআন যদি আপনি শুদ্ধ করে পড়তে পারেন দেখবেন যে বাকি 29 পারা কোরআন আপনি নিজে নিজে পড়ে ফেলতে পারবেন। আজকাল তো আধুনিক যুগ, আজকাল সায়েন্সের যুগ, আধুনিক যুগ, এখন তো টেলিভিশনের গোড়ায় বসে বসে আপনি কোরআন শিখতে পারেন। আপনার ঘরের মধ্যে টেলিভিশন আছে, আপনার ঘরের মধ্যে কম্পিউটার আছে, এখন তো শিক্ষিত মানুষের ঘরে ঘরে কম্পিউটার আছে না, ভালো ভালো কারিদের কেরা সংযোজন করে ওখান থেকে ঘন্টার পর ঘন্টা বসে আপনি শুদ্ধ করে কোরআন শিখতে পারেন। এমনকি শুধু আরো আরো একটু সহজ হয়ে গেল, এখন তো মোবাইলে মোবাইলে গোটা পৃথিবী নাকি হাতের মুঠের মধ্যে এসে গেছে। এখন মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে মোবাইল থেকে মোবাইলের মধ্যে বিভিন্ন কারীদের কেরাত নিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা কানে লাগিয়ে শুদ্ধ করে আপনি কোরআন শিখতে পারেন, একেবারে সহজ। ঠিক কিনা ভাইরা আমার? আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আমরা ছোটবেলায় দেখতাম ফজরের নামাজ পড়ে বের হলে গোটা মুসলমানের ঘর থেকে গুনগুন গুনগুন একটা আওয়াজ শুনতে পেতাম। মহিলারা নামাজ পড়ে মশাল্লায় বলে গুনগুন করে কোরআন শরীফ পড়ত। কিন্তু বর্তমান সমাজে এই আওয়াজ কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। ওরা তো কোরআন পড়তেও জানে না। আপনি তো আপনার মেয়েকে কোরআন শিখান নাই বাবা, আপনি তো আপনার মেয়েকে কেজি স্কুলে দিচ্ছেন, আপনি তো কেন দিচ্ছেন যেখানে দেন? আমার আসল কথা হলো, আগে আমাদের মুসলমান হিসেবে আমাদের মৌলিক শিক্ষা হলো কোরআন সুন্নাহ। যতটুকু জ্ঞান অর্জন করা ফরজে আইন, এতটুকু জ্ঞান অর্জন করার পরে এরপর আপনি তাদেরকে স্কুলে কলেজে ইউনিভার্সিটি পাঠিয়ে দেন, তাতে তো আপত্তি করার কিছুই নেই। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন নাকি? এটা আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি বাবা। তো এই মেয়েটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ ছেলে ওরা যখন প্রাপ্ত বয়স্ক হয় ওদের স্বপ্ন দোষ হলে গোসল ওয়াজিব হয়, হুজুর আমাদের স্বপ্ন দোষ হবে কিনা? আমাদের স্বপ্ন দোষ হলে গোসল ওয়াজিব হবে কিনা? আল্লাহু আকবার কবীরা। আমার মেয়েরা, আল্লাহর নবী উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ, যেমনি ভাবে পুরুষের স্বপ্ন দোষ হয় তেমনি ভাবে তোমরা মহিলাদেরও স্বপ্ন দোষ হবে। আর যখন বুঝতে পারবে তোমার স্বপ্ন দোষ হয়েছে, তোমার উপরও গোসল করা ওয়াজিব। এই মশলা জানার পরে মেয়েটা চলে যাচ্ছেন, তখন আমার নবী ঘোষণা দিলেন, আমি এই জন্যই তো মদিনা শরীফের মেয়েদেরকে ভালোবাসি, কারণ তারা তাদের লজ্জায় তাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করা থেকে বিরত রাখতে পারে নাই, ওরা লজ্জা ফেলে ধর্ম শিখেছেন। সুবহানাল্লাহ। মিশকাত খুললে আপনি দেখবেন আর একটা হাদিস, আমার উম্মত জ্ঞান থেকে বঞ্চিত দুই কারণ। এই দেখেন, অথচ যে নবী কি হয়ে আসছেন, কথা বলেন না কেন, যে নবী কি হয়ে আসছেন, শিক্ষক হয়ে আসছেন। শুধু শিক্ষক না, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আল্লাহর নবী বলেন, আমি নবী জ্ঞানের শহর, আমি নবী আলমের শহর। কথা বলেন, আমি নবী আলমের শহর। আচ্ছা, শহর কাকে বলে? শহর ওই জায়গাকে বলে যেখানে সবকিছু পাওয়া যায়। সুবহানাল্লাহ। শহর কাকে বলে? যেখানে সবকিছু পাওয়া যায়। মানুষ গ্রাম থেকে সওদাগররা কোথায় আসে? শহরে। কেন শহরে? সবকিছু পাওয়া যায়। রাসূল বলছেন, আনা মদিনাতুল ইলম, আমি জ্ঞানের শহর। ও পৃথিবীর মানুষ, শহর কাকে বলে যেখানে সবকিছু পাওয়া যায়? আমার রাসূলের দরবার এমন একটা দরবার যেখানে সবকিছু পাওয়া যায়। ঠিক কার দিয়ে বলুন? সুবহানাল্লাহ। রাসূলের দরবারে পাওয়া যায় না এমন কোন জিনিস, সবকিছু পাওয়া যায় তো, যে কোনো এলম রাসূলের কাছে পাওয়া যায়। আরে, আমাদের রাসূল তো শিক্ষক হয়ে, সারা পৃথিবীর শিক্ষক হয়ে আমার রাসূল আসছেন। এই নবীর উম্মত যদি আমরা যদি জ্ঞান অর্জন করতে না পারি, তাহলে বাবা আমাদের ফোরা কোফাল না, আমাদের ফোরা কোফাল। ওই আমাদের চট্টগ্রামের একটা ভাষা আছে, আমি একটু মাঝে মাঝে নিজের ভাষা না বলে ভালো লাগে না, আমাদের চট্টগ্রামের একটা ভাষা আছে না, জানলাই নাই ইতালাই মেজেনে বাড়ি তো নাই, আমাদের একটা প্রভাব বাক্য আছে না, জানলাই না ইতাল নাই। আমার নবী আসছেন, এখানে জ্ঞান চর্চা হচ্ছে, জ্ঞানের নহর, জ্ঞানের সমুদ্র জারি হয়েছে। উম্মতের উচিত ছিল রাসূল পাকের দেওয়া জ্ঞান অর্জন করে এক একটা মহাজ্ঞানী হয়ে যাব। ঠিক কিনা ভাইরা আমার? এখন তো আমরা বাবা তার দ্বারা কাছেও নেই, এখন তো মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াতেই নেই, রিডিং পর্যন্ত আমরা শিখছি না, এই গুরুত্ব মুসলমানের কাছে নেই। আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আমরা এভাবে চললে হবে না, আজ থেকে আমরা শপথ নিতে হবে, শপথ নেওয়ার সুযোগ এসেছে। আর কয়দিন বাঁচবো? কখন মালিকের পক্ষ থেকে ডাক আসে? কখন কবরস্থানে চলে যেতে হবে? এই ভয় কি আমাদের নাই? তাহলে আপনি কোরআন পড়লেন না কেন? আপনি এখন কোরআন শরীফ পড়েন, সিদ্ধান্ত নেন আমি এখনো কোরআন শিখব, আপনার নাম তালেবে এলমের লিস্টের মধ্যে উঠবে। আর একজন মানুষ আপনি বৃদ্ধ হন কোনো অসুবিধা নাই, আপনি যুবতী হন যুবক হন যেই হন না কেন, এখনই সিদ্ধান্ত নেন আমি আজ থেকে কোরআন শিখবো, আমি এক শব্দ করে করে কোরআন শিখবো, আপনার নাম তালেবে এলমের লিস্টের মধ্যে যাবে। তখন আপনার পজিশন কত বড়। আমি একটা হাদিস শুনাই, হাদিস কিন্তু অনেক লম্বা, সময় তো এতটুকু নাই, আপনারা তো বিরক্ত হয়ে যাবেন। সাড়ে চারটে পর্যন্ত সময়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আমার নবী একজন নাসিক উম্মত, বাড়ি ওনার মদিনায়। কোথায় বাড়ি বাবা? ওনার বাড়ি মদিনায়। আমার নবীর ইন্তিকালের পরে আমার নবীর সাহাবারা যারা নবীর দরবারে থাকতেন, যারা নবীর দরবারে থেকে থেকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেছেন, তাদের মধ্যে একজন হযরত সাইয়েদানা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদা সিদ্ধান্ত নিয়েছেন আমার নবীর ইন্তিকালের পরে আমি আমার জন্মস্থান দামেস্ক, আমি দামেস্কের জামে মসজিদে বসে বসে রসুল পাকের হাদিস শুনাবো। আমি আমার জীবনে আমি আমার নবীর দরবারে বসে বসে আমার নবীর অমূল্য জীবনী, ব্যক্তিগত জীবনের বিধান, পারিবারিক জীবনের বিধান, সমাজ রাষ্ট্রীয় জীবনের বিধান, এক কথায় নবীর অমূল্য বাণী আমি যা নবীর দরবারে বসে বসে শিখছি, আমি আমার বাকি জীবনটা আমার দামেস্কের জামে মসজিদে বসে বসে আমি নবীজির হাদিসগুলো মানুষকে শোনাবো। তো একজন মুহাদ্দিস সাহেব যদি নির্ধারিত ভাবে একটা জায়গায় হাদিস পড়ায়, সংবাদটা অনেক দ্রুত বেগে চলে যাবে না? এ সংবাদটা ধীরে 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 যেতে যেতে মদিনা শরীফ পর্যন্ত আসছেন। কোথায় দামেস্ক আর কোথায় মদিনা? মদিনা শরীফে আমার নবীর একজন পাগল প্রেমিক উম্মত, ওনার কানে সংবাদটা যাওয়ার পরেই উনি সিদ্ধান্ত নিলেন যেভাবে হোক আমি সুদূর মদিনা শরীফ থেকে আমি দামেস্কের জামে মসজিদে গিয়ে আবু দারদার জুবান থেকে আমার নবীর একটা হাদিস আমি শুনব। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনার দুলি বালি মোর, মদিনার দুলি বালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি মদিনার।
দেখেন
ইনি কোন ধরনের পাগল, উনি সত্যি নবীর পাগল। উনি কোথায় মদিনা বাবা, কোথায় দামেস্ক? জিওগ্রাফি যারা পড়েন আপনার বুঝতে পারবেন, ভৌগোলিক জ্ঞান যাদের আছে ওরা বলতে পারবে, হাজার হাজার মাইল দূরে, ঠিক কিনা ভাইরা? আমার আমার ভাইয়েরা ওই সময় কোনো ট্রেন ছিল না, প্লেন ছিল না, কার ছিল না, মাইক্রো ছিল না, উন্নত মানের কোনো যানবাহন ছিল না, বড় কোনো হাইওয়ে রোড ছিল না, ঠিক কিনা? কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত সাহাবায়ে কেরাম হাজার হাজার মাইল অতিক্রম করে দ্বীনের জ্ঞান অর্জন করেছেন। আল্লাহু আকবার কাবীরা। কারণ রাসূল পাক বলছেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার বিখ্যাত কিতাব জামিউস সগীরের মধ্যে হাদিস নকল করেন, উম্মত তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো যদিও তোমাকে সিন শহরে যেতে হয়। কোথায় মদিনা, কোথায় সিন শহর? অত দূরত্ব বুঝে যাচ্ছেন? এই সাহাবা সিদ্ধান্ত নিলেন আমি যেভাবে হোক জামে মসজিদে গিয়ে আবু দারদার জুবান থেকে আমি রাসূল পাকের হাদিস শুনব। এরাই তো নবীর প্রেমিক, এরাই নবীর পাগল, এরাই নবীর দিওয়ানা। ঠিকই গেলেন, দেখতেছেন গিয়ে হযরত সাইয়েদানা আবু দারদা, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাকের হাদিস শরীফ পড়াচ্ছেন। আয় 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 রাসূল পাকের হাদিস পড়াচ্ছেন। ইনি সালাম দিয়ে বলেন ইয়া আবু দারদা ইন্নি জিতুকা মিন মদিনাতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লি হাদিসিন বালাগানি আন্নাকা
تحدث من رسول الله صلى الله عليه وسلم وما جئت لحاجة. হে আবু দরদা, আমার বাড়ি মদিনাতুল মুনাওয়ারায়, আমার বাড়ি দামেস্কে নয়, আমার বাড়ি সিরিয়ায় নয়, আমার বাড়ি মদিনাতুল মুনাওয়ারায়। আমি সুদূর মদিনা শরীফ থেকে দামেস্কের জামে মসজিদে আপনার কাছে এসেছি আমার নবীজির একটি হাদিস শোনার জন্য। অনলি ওয়ান হাদিস, একটি হাদিস শোনার জন্য। আমি কিন্তু অন্য কোন উদ্দেশ্যে নিয়ে আসি নাই। মনে করেন আমি মদিনা শরীফ থেকে দামেস্কে ব্যবসা করার জন্য, ব্যবসার উদ্দেশ্যে আসছি, সংবাদ পেয়ে আপনার কাছে আসছি, এভাবে না, আমি অন্য কোন উদ্দেশ্যে আসি নাই। আমার একটাই উদ্দেশ্য, আমার নবীর অমূল্য বাণী আমি যেখানে পাই ওখান থেকে হারাম করব। হযরত আবু দরদা আশ্চর্য হয়ে জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ। কালা নাম, আমি তোমাকে আমার নবীর এমন একটা হাদিস শোনাবো যে হাদিস বর্ণনা করতে আমি শুনেছি। উনি অত্যন্ত দুজান হয়ে বসছেন ভক্তি শ্রদ্ধার সাথে, আবু দরদা হাদিস শোনাচ্ছেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু তারিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করার মন মানসিকতা নিয়ে রাস্তা অতিক্রম করবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। আফার হাদিস মোতাবেক, যে ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করার নিয়তে রাস্তা দিয়ে চলবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা দিয়ে চলা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহা তাহা রিদওয়ান লিতালিবিল ইলম, আমার আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন, জান্নাতের রাস্তা দিয়ে চালাবেন। শুধু তাই না, তালেবে ইলম দিন শিকার জন্য যেই ঘর থেকে বের হয়েছে, মহান রব্বুল আলামিনের নূরি জগতের অসংখ্য ফেরেশতারা এ তালেবে ইলমের সন্তুষ্টির জন্য তাদের চলার পথে তাদের নূরানি ডানা বিছায় দেয়। আল্লাহর নূর জগতের ফেরেশতারা চলার পথে রাস্তার উপর নূর জগতের ফেরেশতারা নূরানি দ্বারা বিচাই দেয় তালেবে ইলমের সন্তুষ্টির জন্য। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার খুশি? এর পরেও যদি আমরা দ্বীনের এত বড় সম্মান মর্যাদা পাওয়ার সত্ত্বেও যদি আমরা দ্বীনের জ্ঞান অর্জন না করি, তাহলে আমাদের জন্য কোন কুফল কথা বলেন না বাবা, কোন কুফল? ফোরা কুফল। সিদ্ধান্ত নেব আমরা আজ থেকে যেভাবে হোক এক শব্দ এক শব্দ করে আমি কোরআন শিখবো, ঠিক কি না? একই হি খুদা সাবিকা উসকা জাতি ওয়াহিদি হ্যায়। সবার খুদা, চিৎকার দো সবার খুদা, একই হি খুদা সাবিকা উসকা জাতি ওয়াহিদি হ্যায়, আপনে বাতায়া হ্যায় আমেনা কে আগন। সবার খুদা এই তথ্য বিশ্ববাসীকে দিয়েছেন, আমেনার কুলে বসে আপনি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা তো উর্দু একটু কম বুঝেন, বাংলায় কি বলে, একুন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি বিশ্বজাহান তারই রূপে মেললো আবার আঁকি, কণ্ঠে তাহার তৌহিদি বাণী ডাকলে সবাই যারে শুনি, কণ্ঠে তাহার তৌহিদি বাণী আস কণ্ঠে তাহার তাওহীদি বাণী ডাকলে সবাই জারে শুনি, বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, চলতা কে প্রাণে ডাকি একুল মধু বাণী নিয়ে এলো আমার বয়ান, আমার স্রষ্টার নাম আল্লাহ, আমার খালিক মালিকের নাম আল্লাহ, জানো কি জানতে পারো, আরে বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীলাকাশে প্রদীপ জ্বালাই কে, আরে রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠাই কে, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীলাকাশে প্রদীপ জ্বালাই কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠাই কে, কে
আল্লাহ,
চিৎকার দিয়ে বলুন কে, সবাই চিৎকার দিয়ে বলুন আল্লাহ, এই তথ্য বিশ্ববাসীকে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম কোরআন শরীফ কোথায় ছিল বাবা, একটু তাড়াতাড়ি বলি, আমি যে ধারাবাহিকতা নিয়ে আলোচনা করছি না এক সপ্তাহে শেষ হবে না বাবা, একটু তাড়াতাড়ি আসি। 30 পারা কোরআন মাজিদ আল্লাহ আমার রেখেছেন যার নাম লওহে মাহফুজ। তো ওখান থেকে ব্যাপারটা কি, যেহেতু আল্লাহর কালাম বড় সম্মানী, কথা বলেন না কেন বাবা, আল্লাহর কালাম আর জোরে বলেন না, আল্লাহর কালাম আল্লাহু আকবার, একটি কিতাব লা ইয়ামাসুহা ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থা আপনি স্পর্শ করতে পারবেন না, একটা আপনি অপবিত্র অবস্থায় এটাকে আপনি স্পর্শ পর্যন্ত করতে পারবেন না। মহান রব্বুল আলামিনের কালাম আল্লাহ মানত রাখার জন্য স্থান বানিয়েছেন যার নাম লওহে মাহফুজ, এটা একটা নূরের জগতের মধ্যে, আর ওই লওহে মাহফুজ থেকে 30 পারা কোরআন মাজিদ একসাথে আল্লাহ নাযিল করেছেন, ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বলেন হে নবী নিশ্চয় আমি সে কোরআন কদরের রাত্রে অফর খায়াত মোতাবেক অত্যন্ত মোবারক রজনীতে নাজল করেছি, সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ 30 পারা কোরআন কদরের রাত্রে তুমি নাজল করেছো কোত্থেকে, এখন আমরা উত্তর পাই ফেলাম লোহে মাহফুজ থেকে, কিন্তু কোথায় নাজল করলেন এ উত্তর এখনো পাই নাই বাবা, এ উত্তর এখনো পাই নাই। আমার ভাইয়েরা আমি তাড়াতাড়ি বলে দিই, আয়াতের তাফসীর যখন পড়বেন দেখবেন এই দুনিয়ার উপর একটা আসমান আছে, এটাকে সামায়ে দুনিয়া বলে, এই দুনিয়ার উপর একটা আসমান আছে না বাবা, এভাবে কয়টা আসমান, সাবা সিদাত, সাতটা আসমান রয়েছে। আমরা যতটুকু কোরআন হাদিস জানতে পারলাম এই জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের দূরত্ব, কয় শত বছর, 500 বছরের দূরত্ব, ওই আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের দূরত্ব, ওই আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের দূরত্ব, কিন্তু জমিন, এর জন্য কোরআন শরীফ মধ্যে সামাওয়াত বহু বছর আসছে, জমিনের ব্যাপারে আর দিন আসে নাই, জমিনের ব্যাপারে আসছে আর, কিন্তু আসমান যেভাবে সাতটা জমিনও সেভাবে সাতটা, তবে জমিন জমিনের জন্য বহু বছর আল্লাহ ব্যবহার করেন নাই, তার কারণ জমিন সাত ফন্দা জমিন বলা হয়, একটার সাথে আরেকটা লাগানো, কথা বলেন না কেন, একটার সাথে আরেকটা শুধু লাগানো না, এই দুই জমিনের মাঝখানে কোন স্তরের মধ্যে পেট্রোল আছে, কোন স্তরে ডিজেল আছে, কোন কোন জায়গায় তেল আছে, আল্লাহু আকবার, এই যে তেল সম্পদ আর এই যে সম্পদ আপনারা পাচ্ছেন, আপনি কি জানেন এই জমিনের চাবি কার হাতে, আল্লাহ বানিয়েছেন, কিন্তু জমিনের উতিতু মাফাতিহাস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিনের চাবিগুলো আল্লাহ আমি নবীর হাতে দিয়েছেন। আমার রসুল আসছেন, বিজ্ঞান আসছেন, তাই না? রসুল আসছেন, জমিনের খজিনা কোলা হলো। এখন আপনারা এখন না, কিয়ামত পর্যন্ত যত খনিজ সম্পদ আছে আপনি পেটেই থাকবেন। আমার রসুল আসার আগে পৃথিবীর কোন ইতিহাসে কেউ দেখাতে পারবে না এই সমস্ত খনিজ দ্রব্যগুলো। আমার রসুল খুলে দিয়েছেন তেলের খনি, পেট্রোল খনি, স্বর্ণের খনি, চাঁদের খনি, আল্লাহু আকবার কবীরা। আর এই খনির সম্পদের মধ্যে যাকাত কতটুকু আমরা জানি? বাবা সম্পদ আছে কিন্তু যাকাত কতটুকু জানি না। এই সমস্ত খনির সম্পদের মধ্যে ফাঁস ভাগের এক ভাগকে দিতে হবে, খুমুস ফাঁস ভাগের এক ভাগ যাকাত দিতে হবে। কয় ভাগ? আরে কথা বলছেন না কেন? পাঁচ ভাগের এক ভাগ কি দিতে হবে? যাকাত দিতে হবে এই খনির উপর, খনির মধ্যে থেকে। এখন তো আমরা এগুলো কিছুই জানি না। তো যাই হোক, আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি। সবাই তো বাবা শুধু তেলের খনি না, পেট্রোল খনি না, পানি কোথায়? আল্লাহর কুদরত, আল্লাহর জগৎ। এই যে পানি আমরা টিউবওয়েল বসাই, নলকূপ বসাই, পানি উঠাচ্ছি, পিওর পানি আমরা পান করতেছি, ঠিক কিনা? এই পানিগুলো কোথায় বাবা? কে বানিয়েছেন এই পানিগুলো বাবা? পেট্রোল কে বানিয়েছেন বাবা? ডিজেল কে বানিয়েছেন বাবা? অক্টেন কে বানিয়েছেন? এগুলা নিয়ে তো আমরা হারাহারি করতেছি, বানিয়েছেন কে? সবকিছুর স্রষ্টা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে তো আমরা আল্লাহর কথা ভুলে গেছি বাবা। আমি বলতে চেয়েছিলাম যাকে আমরা সবাইকে চিনি, কিন্তু যাকে চিনতে হবে কথা বলেন না কেন? যাকে চিনতে হবে তাকে চিনি না। আমি আজকে অনুরোধ জানাবো, আল্লাহকে চিনার দরকার আছে? যদি চিনতে না পারেন আপনি অকৃতজ্ঞ, আমি অকৃতজ্ঞ। আমি আমার আমি অন্য কাকে বাদ দিয়ে আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চিনার পরে আমার রসুলকে চিনতে হবে। আমার রসুলকে যেদিন আপনি আল্লাহকে চিনতে পারবেন, আমি আল্লাহকে চিনতে পারবো, আমার রসুলকে চিনতে পারবো, এরপরে আমি মাকে চিনতে পারবো, আমি বাবা চিনতে পারবো। কিন্তু মা বাবার পরিচয় কে দিয়েছেন? লা ইলাহা। আমি সেদিন বলছিলাম মা বাবার পায়ের নিচে ছেলেদের জান্নাত, এই তথ্য কে দিয়েছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছুর পরিচয় আপনি পেয়ে যাবেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো। আমার ভাইয়েরা, দুনিয়ার উপর যে আসমান আছে, এই যে আমরা তারকা দেখতে পাচ্ছি না, কথা বলেন না কেন? তারকা আছে না? আমরা এই জমিনে বসে সাত আসমানের তারা আমরা দেখতে পাচ্ছি, যেগুলো বড় বড় এগুলো প্রথম আসমানে, যেগুলো এর চাইতে ছোট এগুলো দ্বিতীয় আসমানে। এভাবে সাত আসমানের তারকা আমরা দেখতে পাচ্ছি বাবা। তো ওই দুনিয়ার উপর যে আসমান, আসমানের উপর মহান রব্বুল আলামিন স্পেশাল ভাবে একটা গড় নির্মাণ করেছেন, গড় বানিয়েছেন, ওই গড়ের নাম বাইতুল ইজ্জত। সুবহানাল্লাহ, বলেন না? জমিনের উপর যে আসমান আছে, ওই আসমানের উপর একটা ঘর আছে, সেই ঘরের নাম বাইতুল ইজ্জত। আমার ভাইয়েরা, আল্লাহ যে কোরআনে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অফার আয়াত মোতাবেক ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, আল্লাহ বলেন নিশ্চয় আমি সেই কোরআন নাজিল করেছি অত্যন্ত বরকতময় রজনীতে, নিশ্চয় আমি সে কোরআন নাজিল করেছি কদরের রাত্রে, কোত্থেকে কোথায়? এ প্রশ্নের উত্তর হলো লোহে মাহফুজ থেকে একসাথে 30 পারা কোরআন আল্লাহ নাজিল করেছেন বাইতুল ইজ্জতের মধ্যে এই কদরের রাত্রে। সুবহানাল্লাহ, এই কদরের রাত্রে লোহে মাহফুজ থেকে 30 পারা কোরআন আল্লাহ নাযিল করেছেন ওই বাইতুল ইজ্জতের মধ্যে একসাথে 30 পারা, কারণ একসাথে 30 পারা কোরআন তো রাসূলের কাছে আসেন নাই। আবার আলহামদুলিল্লাহ আল্লাহ যে বলছেন আমি সে কোরআন নাযিল করেছি কদরের রাত্রে, লোহে মাহফুজ থেকে কোথায়? এই কথাটা স্মরণ থাকবে, এর তাফসীরটা স্মরণ থাকবে। এখন প্রশ্ন আসবে, হুজুর বাইতুল ইজ্জত থেকে এই জমিনের মধ্যে কোরআন শরীফ আসলো কিভাবে? আমার ভাইয়েরা, ততদিন বাইতুল ইজ্জতের মধ্যে 30 পারা কোরআন ছিল, কিন্তু বাবা এই কোরআন শরীফের 30 পারা কোরআন নয়, একটি আয়াতের ওজন বহন করার মতো ক্যাপাসিটি পৃথিবীর মধ্যে কোনো মানুষের নাই। 30 পার, আজকাল তো হাফেজরা 30 পারা কোরআন কোথায় রাখছে? সিনার মধ্যে রাখছে। 30 পারা নয়, একটা আয়াতের ওজন বহন করার ক্যাপাসিটি পৃথিবীর মধ্যে কোনো মানুষের নেই। তো হুজুর আজকে সহজ হলো কেন? কারণ বাবা এই 30 পারা কোরআন পাকাল্লা রাখছেন লোহে মাহফুজে, এরপরে বাইতুল ইজ্জতে, এরপরে এই দুনিয়ার মধ্যে কোরআন শরীফ রাখার জন্য আল্লাহ একটা বক্ক বানিয়েছেন, এটা হচ্ছে সিনায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রসুলের বক্ক। এই জন্য আল্লাহ কোরআন বলছেন আলাম না সারা এলাকা সদরাত রসুল, আমি আপনার বক্ককে কি প্রশস্ত করিনি? রসুল আমি কি আপনার বক্ক প্রশস্ত করিনি? অবশ্যই করেছি, কি মানি আমি আল্লাহ আমার রসুলের বক্ককে কি করেছি? আমার রসুলের বক্ক মোবারক কত বড় বলতে পারবেন কেউ? বাহ্যিক দৃষ্টিতে আমার নবী কত, আমি কত বলতে পারবো না, হাদিস এভাবে বলতে পারবো, লা বিত্তাবিল ওয়ালা বিল কাসির, আমার নবী লম্বাও না, আমার নবী ব্যাঠেও না, আমার নবী হ্যাংলাও না, আমার নবী পাতলাও না। আমি এখন সামাইল মুস্তাফা আপনাদেরকে সামাইল মুস্তাফা পড়াচ্ছি, আমার নবী লম্বাও না, আমার নবী ব্যাঠেও না, আমার নবী হ্যাংলাও না, আমার নবী পাতলাও না, আমার নবী মোটাও না, তো আমার নবী কেমন? কেমন বলার ভাষাও নাই। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी यार रसूल, ऐसी कुदरत ने तेरी कुदरत ने तेरी सूरत सवारी यार रसूल, শকল প্যারি ইয়া রাসূল সালাতু আলাইহি। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? এটা শোক লাগবে, এটা জ্ঞানের ব্যাপার। আমার রসুল বাহ্যিক দৃষ্টিতে কত মোটা এটা আমরা বলতে পারবো না, এতটুকু বলবো আমার নবী লম্বাও না, বেঁচেও না, হ্যাংলাও না, পাতলাও না। জোরে বলুন না সুবহানাল্লাহ, এক বড় আল্লাহ বানিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহু আকবার কবীর। তবে আমি তাফসীর বলবো আপনাকে, আমার রসুলের বক্ক আল্লাহ কি করেছেন বাবা? আল্লাহ আমার রসুলের বক্ক কি করেছেন বাবা? আরে আশ্চর্য লাগে আমার যখন কোরআন শরীফ পড়তে যাই না, মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন নির্দেশ দিয়েছেন মুসা তুমি ফেরাউনের কাছে গিয়ে ইসলাম প্রচার করো, তো মুসা আলাইহিস সালাম বলেন রাব্বি শরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আল্লাহ তুমি আমা তুমি তো নির্দেশ দিয়েছো ফেরাউনের কাছে ইসলাম প্রচার করার জন্য, আল্লাহ তুমি আমার বক্ককে প্রশস্ত করে দাও না, আল্লাহ তুমি আমার বক্ক কি করে দাও। এই জন্য আমরা ছোটবেলায় পড়া বাচ্চা ছেলেদেরকে দোয়াটা শিখাই যে তোমরা এই দোয়াটা করবা, রব আপনাদেরকে বলছি রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। মুসা আলাইহিস সালাম আমি কি বলতে রব্বিশরাহলি আল্লাহ সাদরি, আল্লাহ তুমি আমার জন্য আমার বক্ক প্রশস্ত করে দাও। প্রশস্ত মানে গঠন প্রণালী বড় না, আভ্যন্তরীণ প্রশস্ত করে দেব, কত অন্তরটা কি করে দেব,
কথা বলেন না কেন, অন্তর তো প্রশস্ত করে দেওয়া। তো আমার আল্লাহর ব্যাপারে আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলছেন, আলাম না শরাহ লাকা সাদরাক রাসূল, আমি কি আপনার বক্ষ প্রশস্ত করিনি? সুবহানাল্লাহ, আমি কি আপনার বক্ষ প্রশস্ত করিনি? আমি এই আয়াতের তাফসীর দেখলাম, আমি বলে দেখবো আল্লাহ আমার রাসূলের বক্ষ কত বড় করেছেন আমি একবার দেখবো। তাফসীরে রুহুল মান শরীফ করলাম, তাফসীরে রুহুল মান শরীফের মধ্যে আল্লামা সাইয়্যিদ মাহমুদ আলুসি হানিফি বাগদাদী, তাফসীরে কবির শরীফের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি, তাফসীরে রুহুল মান শরীফের মধ্যে আল্লামা সাইয়্যিদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে এগুলো দেখে দেখলাম যে তাফসীরে রুহুল মান শরীফে দেখলাম সাইয়্যিদ মাহমুদ আলুসি হানিফি বাগদাদী বলছেন, হাত্তাল হাওয়া হাত্তাল হাওয়া দৃশ্যের জগৎ ও দৃশ্য জগৎ সব আল্লাহ বলেন, আল্লাহ জিজ্ঞাসা করেন রসুল লাইলাতুল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, রসুল আপনি কি জানেন কদরের রাত কেমন রাত? আমার রসুল একেবারে নীরব, আমার রসুল তো বড় চালাক, আলহামদুলিল্লাহ বলবেন না, আমার রসুল চাচ্ছেন আল্লাহর কুদরতের জুবান দিয়ে বলাই এই রাতের দাম কত, এই রাতের দাম আমি বলবো না আমার আল্লাহ বলুক। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ বলেন হে নবী কদরের রাত হাজার মাসের চেয়েও অনেক অনেক উত্তম। খায়রুন ইসমে তাফজিল, ইসমে তাফজিল খায়রুন লাইলাতুল কদর, এমন এক রাত হাজার মাসের চেয়েও, কথা বলেন হাজার মাসের চেয়েও অনেক উত্তম। কি মানে? এই একটি রাত কোন মানুষ যদি এখলাসের এখলাস লাগবে, কিন্তু বাবা আমি গত শববরাতের রাত্রে এখানে তফসির করেছিলাম, ওই তফসির কথা আমার স্মরণ আছে, শুধু নামাজ পড়লে হবে না, নামাজের মধ্যে এখলাস লাগবে, নামাজের মধ্যে এখলাস লাগবে, নামাজের মধ্যে হেসান লাগবে, নামাজের মধ্যে খুশু হুদু লাগবে। কই আমরা নামাজই যাই নামাজ পড়ি? আমরা ছোটবেলায় যখন নামাজ পড়তাম, ইমাম সাহেব যখন মুনাজাত করত, তখন ইমামের কান্না মুসল্লিদের কান্নাকাটি মসজিদের বাইরে এক মাইল দু মাইল পর্যন্ত শোনা যেত। এখন অন্তরের মধ্যে প্রেম নাই, বেদনা নাই, শুধুমাত্র মুখে আওয়াজ করতেছি বাবা। কই এমন ইবাদত করতে হবে? আল্লাহ আল্লাহ চিৎকার করতে করতে বান্দা তো বেহুশ হয়ে যাওয়া উচিত ছিল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, অপর হাদিসের মধ্যে মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকজাতে ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, যে উম্মত আমি নবীকে স্বপ্নে দেখবে সে সত্যি আমাকে দেখলো, কারণ শয়তান পৃথিবীর প্রত্যেক মানুষের আকৃতি ধারণ করতে পারে, আমি নবীর আকৃতি ধারণ করতে পারবে না। এক দ্বিতীয় নম্বর শুভ সংবাদ, মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকজাত, উম্মত যে উম্মত আমাকে স্বপ্নে দেখবে সে অনতি বিলম্বে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। যেহেতু আমাকে দেখলো সে সত্যি আমাকে দেখলো, কারণ শয়তান প্রত্যেক মানুষের আকৃতি ধারণ করতে পারে, আমি নবীর আকৃতি কিন্তু ধারণ করার ক্ষমতা ইবলিশের না। আমার ভাইয়েরা বেলাল খাবে দেখতেছেন নবী বলছেন
মা হাদিহি জাফওয়া তুইয়া বেলাল, এ বেলাল আমার উপর এত বড় জুলুম। বেলাল স্বপ্ন ছুটে গেল, বেলাল কান্নায় ভেঙে পড়লেন, ঘরের মধ্যে সবাই উঠে কি হলো কি হলো, বলে কি হলো না, বেলালের জীবন তো ধ্বংস হয়ে গেছে, মাহবুব নবী তো আমার উপর নারাজ হয়ে গেছে, আমি এক সেকেন্ডের জন্য আর আফ্রিকায় থাকবো না, আমি এই মুহূর্তের মধ্যে মদিনায় চলে যাব। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ সামনে কদরের রাত, আল্লাহ আমরা সবাইকে একবার তোমার ঘরে তওয়াফ নসিব করো, সবাইকে খানায় কাবা তওয়াফ নসিব করো, সবাইকে মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত নসিব করো। আজকে রাতে কান্নাকাটি করেন না বাবা, আমরা তো শুধু কান্নাকাটি করি, আল্লাহ আমাকে টাকা দাও, জায়গা দাও, একটা সুন্দরী বউ দাও, আমরা তো সবাই এগুলো নিয়ে পাগল বাবা। নবীর জন্য পাগল হন, নবীর জন্য পাগল হন কাজে আসবে। আল্লাহ সবাইকে নবীর পাগল হবার, দিবান হবার তৌফিক দান করুক, আমিন বলুন।